かるるばんびぶてたちゃさるがくらさるぼいんりはなんなちゃさんごとんのいぶむてなみよちだなんのるばしぶほ
আমরা এখন বেদমন্ত্র পাঠ করব সবাই একটু জয়েন করুন বেদমন্ত্রে ওম বাগ্মে মনসি প্রতিষ্ঠিতা মনোমে বাচি প্রতিষ্ঠিতাম Abhi abhi medhi
Abhi abhi medhi
Vedasya manistaha Shrutang mima prahasiha
Vedasya
Anenaditena ahoratran sangdadami
Anenaditena ahoratran sangdadami
Itang bodhisvami satang bodhisvami Tatmam abhatu, tadbhaktaram abhatu Abhutu bhaktaram, abhutu bhaktaram
Abhutu mam,
abhutu bhaktaram Om shanti shanti shanti
Om shanti shanti shanti
Apayantu mama angani bhak prana chokshuh
Om Apayantu mama angani
bhak prana chokshuh Shrotramataha balam indiyani cha sarvani Shadam
Sarvam Ramho Nidhadam
Ma Ahong Ramho Nidhakuriyat Ma Ma Brahmho Nidhakarot
Ma Ahong Ramho Nidhakuriyat Ma
Anirakarnamastu, anirakarnamyastu
Anirakarnamastu, anirakarnamyastu
Dharmaste mohi santu, te mohi santu.
Dharmasti mohi
santu, te mohi santu.
Om shanti, shanti, shanti.
Om shanti.
Purnamidam Purnat Purnamudachyate
Om
Purnamadaya
Purnasya Purnamadaya Purnamiva Abhishishvate Om Shanti Shanti Shanti
Om
Shanti Shanti Shanti
Om Sahano Abhutu Sahano Bhunaktu Savīryam karva bahai Tejasi navadhitamastu mā vidvishabahai Om Shanti Shanti Shanti
Om Shanti Shanti Shanti
Om Shangno Mitraha Shangburunaha Shangno Bhavati Aryo Maha
Om Shangno
Mitra
Shangno Indraha Brihaspati Shangno Vishnu Urukramaha
Shangno
Indraha Brihaspati Shangno
Vishnu Urukramaha Namaho Brahmane Namaho
Namo Brahmane
Pratakshan Brahmasi
Swami Pratakshan
Brahmasi Swami Pratakshan Brahmavadi Swami
Swami
Ritang Bodhiswami, Satang Bodhiswami,
Ritang
Bodhiswami,
Satyang Bodhiswami, Tat Mam Abhatu, Tat Bhaktaram Abhatu,
Tat Mam
Abhatu, Tat Bhaktaram
Abhutu mam abhutu bhaktaram
Abhutu mam
abhutu
bhaktaram Om shanti shanti shanti
Om shanti shanti shanti
Bhadrang Karni Bhishanvam Deva
Om Bhadrang
Karni Bhishanvam Deva
Bhadrang Pashema Akshaviya Yotra
Shanti, shanti, shanti.
Om shanti, shanti, shanti.
আমরা আমাদের আলোচনা আজ শুরু করছি। আমাদের বিগত রবিবার যেমন একটু বাইরে থেকে আলোচনাটি করতে হয়েছিল আমেরিকা থেকে, আজকে একটি এশিয়ার একটা দেশ থেকে আমি আছি, এখান থেকে বলছি, ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে এই মুহূর্তে আছি। এই ইন্দোনেশিয়ার জাকার্তা শহর থেকে এটি কানেক্টেড হলো, আমি এখান থেকেই কথা বলছি। আজকে আমাদের আলোচনার প্রসঙ্গ হলো পঞ্চদশী ব্রহ্মতত্ত্ব। এই পঞ্চদশী ব্রহ্মতত্ত্বটি আমাদের সাধনশাস্ত্রে, যাদের সাধনশাস্ত্র বিষয়ে যারা একটু আনাগোনা করেন তাদের সবারই জানা আছে যে এটি একটি বিশেষ তত্ত্ব। এই পঞ্চদশী তত্ত্বের যে ভাব বর্ণনা, সেটি ভাব বর্ণনা সবাই অ্যাটেম্প নিতে পারেননি, কেউ কেউ করেছেন সেটি। এটি আমরা মাধবাচার্যের মূল যে পঞ্চদশী তত্ত্বের যে মূল প্রস্তাবনা, সেখানকে সেটিকে অবলম্বন করেই আজকের এই আলোচনাটি আমরা সূত্রপাত করছি। পঞ্চদশী তত্ত্বটি হলো ব্রহ্মতত্ত্ব। এখানে তিনটি ভাগে ব্রহ্মতত্ত্বকে ভাগ করা হয়েছে, তিনটি ভাগে তিনি ভাগ করেছেন তাকে। প্রত্যেকটা ভাগে পাঁচটি করে ধারা আছে, তিন পাঁচ পনেরোটি ধারা আছে পঞ্চদশীতে। পঞ্চ কথাটি এসেছে প্রত্যেকটি ভাগের, এই এক একটি ভাগ এক একটি সাধন মার্গ, এবং সেই ভাগের মধ্যে আবার যে পাঁচটি এক একটি বিভাগে যে আবার পাঁচটি ভাগ এসেছে, সেই পাঁচটি ভাগের আমাদের যে ভারতবর্ষের হিমালয় পূর্ব প্রান্ত থেকে একেবারেই পশ্চিম শেষ প্রান্ত পর্যন্ত যে বিস্তৃত বিস্তীর্ণ অঞ্চলে সাধকরা দীর্ঘদিন ধরে হাজার হাজার বছর ধরে সাধন করে চলেছেন, এখনও চলছেন, তাদের মধ্যে এই পনেরোটি বিভাগই পনেরো রকমভাবেই আছে। মানে এমন নয় যে তিনটি বিভাগের মধ্যেই চলছে, তা নয়, পনেরোটি বিভাগের মধ্যেই চলছে। যেটি এখানে বলবার মূল কথা সেটি হলো পরাশর সংহিতায় যে কর্মতত্ত্ব বা কর্মযোগ প্রথম প্রস্তাবনা করা হয়েছিল, যারই প্রতিফলন আছে ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে কর্মযোগ বলছেন সেখানে, সেই কর্মযোগের যা যা মূল সিদ্ধান্তগুলি, সেই মূল সিদ্ধান্তগুলি পরাশর সংহিতারই মূল সিদ্ধান্ত। এবং একই সঙ্গে পরাশর সংহিতাতে যে তত্ত্বগ্রন্থি করা হয়েছে, তত্ত্বগ্রন্থি কথাটি এই কারণে বলেছেন যে এটি গ্রন্থি হলো একটা যেন দড়ি, দড়িতে যেন গিট দেওয়া হয়েছে, সাধারণ বাংলা ভাষায় এই দড়িতে গিট দেওয়া হয়েছে, অর্থাৎ একটা দড়ি দিয়ে বাঁধা আছে। তাই গ্রন্থি, এই যে তত্ত্বগ্রন্থি, এই গ্রন্থিটাকে ভেদ করা, অর্থাৎ এই যে বন্ধনটা আছে সেই বন্ধনটাকে ভেদ করা, এটি তার মূল তাৎপর্য আছে। যে জন্যে পঞ্চদশী তত্ত্ব আর আমাদের যে ব্রহ্মসূত্র তাকে একাঙ্গী করা হয়, অর্থাৎ পঞ্চদশী তত্ত্বের আলোচনায় প্রবেশ করতে হলে ব্রহ্মসূত্রের প্রস্তাবনা প্রয়োজন আছে। এই পঞ্চদশী তত্ত্বের যে ব্রহ্মসূত্র সম্পর্কিত যে প্রস্তাবনা, তারই আবার আরেকটি ডাইমেনশন আমরা আমাদের বৈষ্ণবাচার্যদের কাছ থেকে পেয়েছি। এটি মূলত আমাদের যে সাধারণ বৈষ্ণবিজম বলে যেটিকে ব্যাখ্যা করা হয়েছে আচার্য রামানুজের থেকে, যে মূল ধারাটি প্রস্তুত হলো, এই ধারার মধ্যে মূলত এই সম্ভাবনার কথাটি আছে। তো তিনটি যে ব্রড ডিভিশন, যে তিনটি এই যে পঞ্চদর্শী তত্ত্বের যে তিনটি ব্রড বিস্তৃত যে ডিভিশন, যে বিভাগ, সেগুলি হলো বিবেক, দিক, দীপ, আনন্দ। বিবেক পঞ্চক, দীপ পঞ্চক আর আনন্দ পঞ্চক। বিবেক পঞ্চকটি হলো মানে শ্রীরামকৃষ্ণদেব যেটিকে নেতি নেতি বলেছেন, এটি হলো বিবেক পঞ্চক থেকে, এই এই তত্ত্বটি এসেছে বিবেক পঞ্চক থেকে, অর্থাৎ আত্ম এবং অনাত্ম। সাধারণভাবে বললে আত্মা এবং অনাত্মা এই বিভাগের মধ্যে, এই বিচারের মধ্যে প্রবেশ করা। যখন বুঝতে চেষ্টা হবে যে আত্মা এবং অনাত্মা এই দুটোকে পাশাপাশি রেখে যে বোঝবার যখন উদ্যোগটা নেওয়া হবে, নেওয়া হলে একটা সময় এসে তিনি বুঝতে পারবেন সাধক যে আত্মা প্রসঙ্গে যদি জানা হয়ে থাকে তাহলে আত্মা অবস্থান করেন, আত্মা বাস্তব, আত্মা সত্য। আর অনাত্ম বা অনাত্মা এই যে গ্রন্থি, এই গ্রন্থি ভেদ কখন হবে না, যখন জানা যাবে যে অনাত্ম বা অনাত্মা এই বলে আদতে কিছু হয় না, শেষমেশ জিরো হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। অর্থাৎ যখন নীতিনীতি বিচার শুরু হবে, নীতিনীতিতে যেমন ইতিটা করতে গিয়ে শেষে একেবারেই শূন্যাবস্থায় পৌঁছানো যাবে, তেমনি এই আত্ম অনাত্ম বিবেক পঞ্চকটি হলো তার বিপরীত, যেখানে দেখা যাবে যে অনাত্ম বলতে কিছু হচ্ছে না, আত্ম অনাত্ম এই বিচারে অনাত্ম বলে কিছু পাওয়া যাচ্ছে না। সেখানে ঋষি এই আমাদের ব্রহ্মসূত্রের যে শুরুতে সূচনাতে, যে ব্রহ্মসূত্রে যখন সূচনা করা হলো সেই সূচনাতে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা এই প্রস্তাবনাটি আসলো। গুরু তার শিষ্যকে বলছেন অথহ অত ব্রহ্ম জিজ্ঞাসা ইতি তবাহ, এসো এখন আমরা ব্রহ্ম জিজ্ঞাসার মধ্যে নিজেদেরকে আমরা সম্পূর্ণভাবে নিবেদিত করি, এবং ওই ব্রহ্ম জিজ্ঞাসাতেই আমাদের জিজ্ঞাসা যেন সম্পূর্ণরূপে ওখানেই নিবেদিত হয়ে থাকে। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসাটি তখন জিজ্ঞাসা, আর অন্য জিজ্ঞাসা তখন থাকছে না, ব্রহ্ম জিজ্ঞাসাতেই তখন সমর্পিত হতে হচ্ছে, ব্রহ্ম জিজ্ঞাসাটাই তখন সব হয়ে উঠছে। তাই ব্রহ্ম জিজ্ঞাসা অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসার প্রস্তাবনা যখন হলো, এই যে অথহ আত, এই যে এই ব্রহ্ম জিজ্ঞাসাটা কোন ভিত্তিতে হবে, এই কোন ভিত্তিতে যখন হবে, এই প্রশ্নটি যখন এসে গেল, এই প্রশ্নের মধ্যে প্রবেশ করলেন আচার্য রামানুজ। আচার্য রামানুজ এই প্রশ্নের মধ্যে প্রবেশ করে বললেন, এই যে ব্রহ্ম জিজ্ঞাসা, এই জিজ্ঞাসার মধ্যে প্রবেশ করতে হলে আমাদেরকে উপকরণ চাই, এবং আমাদের পারমিসিবিলিটি যাকে বলা হয় তার তার কনসেন্ট অর্থাৎ তার অনুমতি, উপকরণ চাই, অনুমতি চাই, আর সেটি গ্রহণ চাই। উপকরণ কি না, উপকরণ হলো আমাদের যে অন্তর জগৎ, ইন্টারনাল অর্গানস, এটি হলো উপকরণ। উপকরণ হলো এইবার পারমিশন কে দেবেন না, পারমিশন যার কাছে, যাকে জানবার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা যদি কাউকে জানতে চাই তাহলে তার কাছে অনুমতি নিতে হবে, তার কাছে অনুমতি, পারমিশন। তিনি যদি অনুমতি দেন, হ্যাঁ ঠিক আছে আমার সম্পর্কে তুমি জানতে পারো, তখনই তার সম্পর্কে জানাটা সম্পূর্ণ হতে পারবে বা সম্পূর্ণ হওয়ার দিকে এগিয়ে যেতে পারবে। আর যখন এটি হয়ে গেল তখন সেই এই জানাটা, যে উপকরণ এবং এই উপকরণের ভিত্তিতে যে পারমিশন পাওয়া গেল, তার পটভূমিতে যে জানাটা হলো সেই জানাটাকে আত্মস্থ করতে হবে। আত্মস্থ কীভাবে করতে হবে না, বৈষ্ণব আচার্যগণ বললেন এটা করতে হবে ভগবত সেবার দ্বারা। ভগবত সেবার তত্ত্বটিকে এখানে নিয়ে আসলেন, অর্থাৎ এই ব্রহ্মসূত্রের সঙ্গে ভগবত সেবাকে যুক্ত করলেন। তাকেই বলা হয়েছে যে ওই যে অদ্বৈত বেদান্ত, সেটি অনেকের হয়তো জানা আছে, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি বৈষ্ণব বেদান্ত বলে লিখলেন এবং তার ভিত্তিতে তিনি ডক্টরেট করেছিলেন আমেরিকায় এসে। বৈষ্ণব বেদান্তের এটি হলো পটভূমি, এটি রামানুজ আচার্যের তত্ত্ব। তো উনি বলছেন কৃষ্ণতত্ত্বকে রামানুজ প্রথমে উপস্থাপন করলেন যে প্রথমে তুমি কৃষ্ণতত্ত্ব সম্পর্কে জানো, এই জানাটাকে বলেছেন বহিরঙ্গ জ্ঞান, এই বহিরঙ্গ জ্ঞান থেকে আসবে অন্তরঙ্গ জ্ঞান। বহিরঙ্গ জ্ঞান কি না, আমরা শুনছি, আমরা পড়ছি, আমরা কেউ হয়তো সেটা জেনেছেন তাকে দেখছি বা তার সম্পর্কে ধারণা করছি বা আমরা অনুমানও করছি। তাই বললেন তিনি সেই বহিরঙ্গ জ্ঞানটি সম্পর্কে বললেন, এই জ্ঞানটি কি না বললেন, এটি একটি স্তব, এই স্তবটি যেমন হতে থাকবে তেমনি হতে 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 এই স্তবটি আত্মস্থ হয়ে যাবে, মানে অন্তঃকরণে চলে যাবে। তখন ওই যে পারমিশন পাওয়ার জন্য যে কন্ডিশনটা ছিল, অর্থাৎ তার কাছে অনুমতি পাওয়ার জন্য তার যে যে প্রস্তাবনা ছিল যে এই এই হতে হবে, এই কোয়ালিফাইং কন্ডিশন, অর্থাৎ মনটা পরিষ্কার হতে হবে, তার ভেতরে অন্তঃকরণটা বিশুদ্ধ হতে হবে, তার শুধু ভগবানকেই চাওয়া থাকবে, তার ভেতরে আর অন্য কিছু আবিলতা থাকবে না, সে এই যে ষড়রিপুর যে প্রভাব সেই প্রভাবগুলো থেকে সে মুক্ত হয়ে থাকবে, সে তার তার যে মধ্যে যে বাসনা কামনা ইত্যাদি সেগুলো থেকে সে ঊর্ধ্বে চলে যাবে, এই সব কিছু মিলে সে তখন এই প্রভাবগুলো থেকে মুক্ত হয়ে সে তখন ভগবানের কথা ভাবতে থাকবে। তো বৈষ্ণব আচার্যগণ সেই সম্মিলিতভাবে এটিকে গ্রহণ করলেন। এই যে গ্রহণ করা হলো, এই গ্রহণ করার মূলে যে বিশ্বাসটি, সেই বিশ্বাসটি হলো ভাগবতের তত্ত্বের উপর বিশ্বাস, ভাগবতের তত্ত্বের উপরে বিশ্বাস। এই ভাগবত তত্ত্বের উপরে বিশ্বাস এমনটি যে তারা বলছেন যে ভাগবতে যেটি বলা আছে সেটি হলো অন্তিম তত্ত্ব। তো বলছেন স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ পরতত্ত্ব, পূর্ণ জ্ঞান পূর্ণানন্দ পরম মহত্ব। পূর্ণ জ্ঞান পূর্ণানন্দে পরম মহত্ব, তার পরম মহত্ব কি না পূর্ণানন্দে, এই পূর্ণানন্দটা কিসে না, এই পূর্ণানন্দের জন্য পূর্ণ আনন্দ, পূর্ণানন্দ কি না পূর্ণ আনন্দ, পূর্ণ আনন্দটা কিসে হলো না, পূর্ণ জ্ঞান পূর্ণানন্দ থেকে সঞ্চারিত হয়, অথবা পূর্ণানন্দ যখন হবে তখনই পূর্ণ জ্ঞানটি আসবে। তাই এই পূর্ণানন্দ আর পূর্ণ জ্ঞান এই দুটি একটার সঙ্গে আর একটা যুক্ত হয়ে গেল। তাই বলছেন পূর্ণ জ্ঞান পূর্ণানন্দ পরম মহত্ব, প্রকাশ বিশেষ স্নেহ ধরে তিন নাম, ব্রহ্ম পরমাত্মা আর পূর্ণ ভগবান। একই প্রকাশ, একই প্রকাশ তাকে আমরা তিনভাবে দেখি, সচ্চিদানন্দ পরব্রহ্ম সনাতন যখন আমরা তাকে, যাকে অদ্বৈত ব্রহ্ম বলে জানি, যাকে তখন আমরা রূপবিহীন কালবিহীন পরিচয়বিহীন স্থানমাত্রাবিহীন কোনো কিছু সংজ্ঞাবিহীন, শ্রীরামকৃষ্ণদেব বললেন এটু হয় না, এই যে সমস্ত পরিচয় সমস্ত ডেসক্রিপশন সমস্ত আইডেন্টিটির তার বিয়ন্ডে, এই যে তিনি ইনডেসক্রাইবেবল, এই সেই যাকে বর্ণনার অতীত যিনি, সেই তিনি, সেই তিনি কি না তিনি ব্রহ্ম, ব্রহ্ম সনাতন সেইভাবে আছেন। আরেকটি কি না তিনি পরমাত্মা রূপে আছেন। পরমাত্মা আর ব্রহ্মরূপের মধ্যে তফাৎটা কত হল না, ব্রহ্ম সনাতন যিনি তার কোনো আবাস নেই, তার কোনো ঘর বাড়ি নেই, কিচ্ছু নেই, এভরিথিং তারই, সবই তার, সবই তার, কিন্তু তার কোনো বিশেষ স্থান নেই। পরমাত্মা যখন হলেন তখন তার কি হলো না, আমরা যে চারটি বেদের চারটি ধারাতে যে আমরা বেদের যে প্রজ্ঞাসূত্র যে চারটি আমরা পেয়েছি ঋষিদের কাছ থেকে, এই চারটি প্রজ্ঞাসূত্রের মূলে রয়েছে যে বিশ্বাস এবং যে বোধ, এই বিশ্বাস এবং বোধ ঋষিগণ এইটি সঞ্চারিত করেছেন এবং যারা সাধন পথে গেছেন তারা এটিকে জানেন। তারা কি জানেন না, পরমাত্মা আত্মারূপে আমাদের মধ্যে বিরাজ করেন। কার মধ্যে বিরাজ করেন না, সমস্ত মানবের মধ্যেই বিরাজ করেন তিনি, সমস্ত সর্বত্র তিনি বিরাজ করেন। এই পরমাত্মা আত্মারূপে সর্বত্র বিরাজ করেন। এটি জানা আছে হয়তো অনেকের যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী যখন অভয়চরণ দে তার কাছে, সে তো একটা ওষুধের দোকানে কাজ করতেন, একটা তারপরে ওষুধের সাপ্লায়ার হলেন, তারপরে তার তিনটি হি ওয়াজ দ্য ফাদার অফ থ্রি চিলড্রেন, তারপরে তাকে খুব ইয়ের মধ্যে খুব স্ট্রাগল করে কষ্ট করে তাকে এই এদিক থেকে পশ্চিম দিকে চলে যেতে হলো ব্যবসার জন্যে, কিন্তু হি ওয়াজ আ আর্ডেন্ট ফলোয়ার অব লর্ড কৃষ্ণ, তিনি কৃষ্ণের খুব আর্ডেন্ট ফলোয়ার হলেন, এবং হতে হতে ওর মধ্যে একটা বিশ্বাস জন্মলো ভাগবতের ওই কথা থেকে, মানে যেটিকে মহাপ্রভু বারবার বলেছেন যে যেখানে যেখানে জগতে যেখানে যেখানে প্রাণের বসবাস আছে, মানবের বসবাস আছে, একবার প্রাণের কথাটা হয়েছিল আর একবার মানবের কথাটা হয়েছিল, সেখানে সেখানে কৃষ্ণ নাম একদিন ছড়িয়ে যাবে। এই বিশ্বাস অভয়চরণের মধ্যে এই বিশ্বাসটি দানা বাঁধলো। গুরুর কাছে উনি প্রস্তাব রাখলেন আমাকে, তুমি যদি আশীর্বাদ করো তাহলে আমি 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 এই ব্রতটা নেব। তা সেই ব্রত নেওয়ার পূর্বে ডেজ অফ 70 বছরে তিনি যখন আমেরিকায় প্রথম গেলেন প্রচারে, আচার্য প্রভুপাদ নাম হয়ে গেল এবং তার এই বিশাল অর্গানাইজেশন তিনি ওয়ার্ল্ড ওয়াইড করলেন, অনলি 12 বছরে তার সেলিং হয়েছে। এই তত্ত্বের মূলে কী ছিল? এই বিশ্বাসটির মূলে ছিল একটা পদ্ধতি, সেই পদ্ধতিটি হলো সেবা। এই পদ্ধতিকে সেবার মধ্য দিয়ে করেন, কী সেবা? না ভগবত সেবা, ভগবত সেবা, ভগবত সেবা, ভাগবতে ভগবত সেবা বহু জায়গায় নানাভাবে বলা আছে। যেমন ভাগবতের আদি মধ্য এই অংশগুলিতে, এই অংশগুলিতে যে ভগবত সেবার সংজ্ঞা আছে, সেই সেবা হচ্ছে ভগবতের কথা, ভগবানের কথা চিন্তা করা, তাকে ভালোবাসা, তার কথা ভাবা, তার সম্পর্কে আরও বেশি করে বেশি করে বেশি করে তার সম্পর্কে ভাব সংগ্রহ করা এবং সম্ভব হলে ভাব বিস্তার করা, এটা হলো ভগবত সেবা। এটি আদি মধ্যের মধ্যেই বেশি করে আছে। যখন মধ্য এবং অন্তের দিকে আমরা যাচ্ছি তখন দেখছি সেবাটি পার্সোনিফাইড হয়ে যাচ্ছে। তখন ভগবত সেবার মধ্যে যেমন প্রহ্লাদ মহারাজ আসলেন, যেমন একেবারেই অতি অতি ক্ষুদ্র বালক ধ্রুব মহারাজ, সেই ধ্রুব মহারাজ জন্মসিদ্ধ ধ্রুব মহারাজ আসলেন, ঋষি নারদ আসলেন এবং আরও যারা পরপর পরপর যুক্ত হয়ে গেলেন, এরা পার্সোনিফাইড গড, মানে এদের কাছে তখন আর ভগবান একটা থিওরি নন, একটা একটা অনির্বচনীয় কেউ নন, তখন পার্সোনিফাইড, তিনি একজন ব্যক্তি হয়ে গেছেন। তা ব্যক্তি যখন তিনি হয়ে যাবেন, এই প্রতীতিতে যখন এসে গেল, তখন সেবাটির কী রূপ হবে? এই সেবাটির রূপকে বর্ণনা করেছেন, এটি বিভিন্ন ভাগবতের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থে এটি এসেছে, বৈষ্ণব মহারাজরা করেছেন। আর শেষমেশ যখন রূপ গোস্বামী এবং জীব গোস্বামীর বর্ণনার মধ্যে এসে সেটা অন্তিম শেপ নিয়েছে, ফাইনাল শেপ, সেটি আমরা এখন বলছি। দুরকম সেবা আছে, একটা হচ্ছে কৃষ্ণের সেবা শ্রীরাধিকার যারা সখী আছে, আটজন অষ্টসখী, তাদের দ্বারা কৃত সেবা, তারা সেবা করছেন। এই আটজনকে কে? ললিতা, বিশাখা, চিত্রা, ইন্দুরেখা, চম্পকলতা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, এই আটটা প্রকৃতি আছে। এই আটজনদের যে চরিত্র, এই আটটা ডিফারেন্ট ভ্যারাইটিস অব ক্যারেক্টার অ্যান্ড লিভিং প্রিন্সিপলস। এই আটজন যে অষ্টসখী, এই আটজনের আটটা বিভিন্ন আছে, হয়তো সবার জানা আছে, সারদা মা যখন ওই জয়রামবাটিতে সেই অতি ভোরবেলায় যখন ওই স্থানের দিকে যেতেন, সারদা মায়ের সঙ্গে সখীরা, তারা আবার অদৃশ্য হয়ে যেত, তিনি যখন স্নান করতেন তখন সখীরা তাকে থাকতো, সেখানে ওই অষ্টসখীর কথাই আছে। তো এই অষ্টসখী এদের আটটি বিভিন্ন প্যাটার্ন এবং চরিত্র, এটা একটু পার্সোনাল, মানে এটা যখন আলোচনাটি ওপেন পাবলিকের আলোচনার বিষয় নয়, হাউএভার এই আটটা বিভিন্ন চরিত্র সেখানে আছে। এই প্রতিটি চরিত্রের মধ্যে যে আমাদের সাধন পথ, সেই সাধন পথের মধ্যে বিভাগ আছে, সেই প্রসঙ্গে আমরা আসছি। এই আটজন হলো অষ্টসখী। আর সখী কারা? না, যারা ভগবানের সেবার অধিকারী তারা হচ্ছে সখী বা সখা। সখী শব্দটা নন জেন্ডার স্পেসিফিক, এখানে কোনো জেন্ডার স্পেসিফিক নয়, নারী পুরুষ কিছু নয়, সখী বলে কেউ নারী এরকম নয়। এই অষ্টসখী তারা হলেন। আর একটা ধাপ আছে, সেই ধাপ হলো মঞ্জরী। যিনি সখী, অর্থাৎ যিনি ভগবানকে সেবা করছেন, যিনি ভগবানকে বুঝেছেন, জেনেছেন, ভালোবাসতে শুরু করেছেন, সেবা করছেন, সেবা কিভাবে করছেন সেই প্রসঙ্গগুলো শুরু হয়েছে আরও আলোচনায় আসছে। এই যারা করছেন তাদের সঙ্গে আবার আর একটা সেট অফ পিপুল আছেন, আর একটা সেট অফ সাধক রয়েছেন যারা আর এক ধরনের সেবা করবেন, তাদেরকে বলা হয় মঞ্জরী সেবা। প্রথমে হলো সখী সেবা, অর্থাৎ অ্যাজ এ ফ্রেন্ড অফ গড। আরেকটা হলো মঞ্জরী সেবা, মঞ্জরী হলো অ্যাজ এ সাপোর্ট টু দ্য সিস্টেম অফ সার্ভিস টু গড। মঞ্জরী হলো সে যে ভগবানের যে সেবার পথ চলছে, সেই সেবার পথের মধ্যে যে সেখানে তার ওই সেবার পথটাকে মসৃণ রাখবার জন্যে, আরও ভালো রাখবার জন্যে, আরও ভালো করে সেবা করবার জন্যে, আরও উপযুক্ত মাত্রায় সেবা করবার জন্যে মঞ্জরী, সে ওই ভগবত সখা যিনি, বা ভগবত সখা বা সখী যেভাবেই বলা হোক না কেন, ইট ইজ নন জেন্ডার স্পেসিফিক, নারী পুরুষ নয়, এই সখা যিনি বা সখী যিনি তার সেবা করছে। তাহলে মঞ্জরীকে না, মঞ্জরী হলো ওই সখী সখীদের সেবক। তাহলে আটজন সখী আছে, এই মঞ্জরীও আছেন আটজন। কিন্তু মজা হলো, এটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আমাদের এই গোস্বামী মহারাজ, যে ব্যাখ্যা করেছেন যে বলছেন যে তাহলে আটে আট যদি হয়ে গেল তাহলে কত হলো, তাহলে 8×8 = 64 হয়ে গেল। 64টা ভ্যারাইটি হলো কেন না, যে কোনো একজন সখী তারা ওই আটটা বিভিন্ন রকমভাবে সাপোর্ট পেতে পারেন, মানে মঞ্জরী সেবা পেতে পারেন। মানে মঞ্জরী একজন 1:1 নন, মানে একজন সখী একজন মঞ্জরী এমন নন, দ্যার ইজ নো অ্যাসিস্ট্যান্স, ওই রকম অ্যাসিস্ট্যান্স না। অ্যাসিস্ট্যান্সটা কি না, ওই সেবার মধ্যে প্রতিটা সেবার যে ভাগ আছে তারও মধ্যে আবার যেন অষ্ট বিভাগ আছে। এই অষ্ট বিভাগের সঙ্গে কিসের সম্পর্ক আছে না, এটি নিত্যানন্দ মহারাজ, তিনি নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ, তিনি যখন ওই চিড়ে মহোৎসব চালু করেন তখন এটি তার বর্ণনার মধ্যে আছে, এবং সেই বর্ণনার মধ্যে খুব খুব পরিষ্কারভাবে এটি বলা হচ্ছে, তিনি বলেছেন। এবং পরবর্তীকালে আমাদের গৌড়ী বৈষ্ণব সাধন তত্ত্বের মধ্যেও এটা এসে গিয়েছে। অভয়চরণ যখন আমেরিকাতে ঘোষণা করতে গেলেন ভগবান শ্রীকৃষ্ণের কথা, কৃষ্ণ হরিনাম যখন তিনি সেই আমেরিকার পার্কে বসে করলেন, যেখানে তার শিষ্য ভক্তরা আসলো, যা অন্তিমে এত বড় একটা অর্গানাইজেশনের চা ইয়ে দিল, তিনি প্রভুপাত করলেন, তার মধ্যে যে ভাবটা ছিল সেই ভাবটা উনি যে নিয়ে গেলেন, সেই ভাব উনি ভাবটা নিয়ে গেছিলেন মঞ্জরী ভাব। মঞ্জরী ভাবের মধ্যে উনি দুটি মঞ্জরী ভাব ওনার মধ্যে প্রবল হলো। মঞ্জরী ভাবগুলো আগে বলছি, অষ্টমঞ্জরী, অনঙ্গ, অনঙ্গ মঞ্জরী, মধুমতি, বিমলা, শ্যামলা, পালিকা, মঙ্গলা, ধন্যা, তারকা, এই অষ্টমঞ্জরী, এগুলো একটু গূঢ়তত্ত্ব। এই অষ্ট মঞ্জরী সেবা হলো, উনি যে দুটি মঞ্জরী সেবাকে উনি চুজ করেছিলেন সেটি হলো অনঙ্গ আর মধুমতি। অনঙ্গ মঞ্জুরী সেবার সঙ্গে তাহলে ওনার অষ্টসখী, অষ্টসখী কার সখী না, শিরাধিকার সখী। কেন শিরাধিকার সখী না, শিরাধিকা শ্রীকৃষ্ণের যেন একই অঙ্গে দুটি রূপ, যেটি মহাপ্রভুর রূপে প্রতিপাদিত হয়ে গেল। তাহলে তিনি হচ্ছেন নন ডিসক্রিমিনেটিভ উইথ গড, ভগবানের সঙ্গে তিনি একই হয়ে আছেন। তার সঙ্গে তাহলে উনি কাকে নিলেন? না ললিতা বিশাখা আর অনঙ্গ মধুমতি, এটি একটা প্রচলিত ধারা ছিল। উনি যেটা চুজ করলেন সেটি হলো ললিতা অনঙ্গ মধুমতি। ললিতা অনঙ্গ মধুমতিতে সাধন ধারাটি কী হবে? না ললিতা হচ্ছেন স্ট্রাকচার্ড, অর্থাৎ যেমন আমরা যাজ্ঞবল্কের কাছে আমরা পাই যে কাত্যায়নী দেবী, কাত্যায়নী দেবী কিনি স্ট্রাকচার, তিনি যাজ্ঞবল্কের যে সাধন ভজন ধ্যান যে যখন যজ্ঞ করছেন এসবের মধ্যে মৈত্রী আছে, কাত্যায়নী অত ওর মধ্যে নেই। তাহলে উনি কী করছেন? না উনি সবারটা অ্যারেঞ্জ করে দিচ্ছেন, শি ইজ অ্যারেঞ্জিং এভরিথিং। কাত্যায়নী সবারটা অ্যারেঞ্জ করে দিচ্ছেন, অর্থাৎ উনি দেখছেন আশ্রমের ওই যে 10,000 ছাত্র শিক্ষার্থী রয়েছে, শিষ্য রয়েছে, তাদের কারো সবাই দেখভাল করছেন, খাওয়া দাওয়া ইত্যাদি, তাদের সাধন ভোজনে, তাদের শরীর, তাদের মন, তারা কী কেমন আছে। সো শি ইজ টেকিং কেয়ার অফ দ্য এন্টায়ার অর্গানাইজেশন। তা তিনি যখন এন্টায়ার অর্গানাইজেশনকে শি ইজ টেকিং কেয়ার অফ, তখন তিনি কী করছেন? তিনি অ্যাকচুয়ালি ওই সাধন পথটাকে মসৃণ রাখছেন। ওই সাধন পথে যারা আসবে, যারা সাধন করবে, তারা যাতে নির্বিঘ্নে সাধন করে, তাদের সাধনের পরিবেশটা যাতে ঠিক হয়, ব্যক্তিগত সমস্যা যেগুলো আছে সেগুলোকে উনি দেখছেন, সেগুলো অর্থাৎ স্ট্রাকচার, র্যাশনাল বলা হয় যেভাবে সেইভাবে। ললিতা সঙ্গে হচ্ছে স্ট্রাকচার, তিনি হচ্ছেন কজ অ্যান্ড এফেক্ট আছে এবং স্ট্রাকচার আছে, কৃষ্ণ এই করলে এই হতে পারে, এই করলে এই হবে, ইত্যাদি স্ট্রাকচার। এই স্ট্রাকচার যিনি আছেন তার সঙ্গে যখন অনঙ্গ হয়ে গেল, অনঙ্গ মঞ্জুরি, অনঙ্গ মঞ্জুরির ভাবটা কি? না ওই স্ট্রাকচারের মধ্যেও আবার একটা নন স্ট্রাকচার বিশেষত্বের ক্ষণ আছে। এই ক্ষণটিকে, যেটি নিত্যানন্দ প্রভুর কথা বর্ণনা করা হলো, নিত্যানন্দ প্রভু অষ্টপ্রহরের কথা বললেন। অষ্টপ্রহর তিনি কেন বললেন? না বললেন এই যে মঞ্জুরি সেবা, প্রতিটা প্রহরে প্রহরে মঞ্জুরি সেবার বিশেষত্ব আছে। আটটি ডিফারেন্ট প্রহরে আটটি ডিফারেন্টভাবে মঞ্জুরি সেবা আছে। তাই প্রতিজন সখা বা প্রতিজন সখী তারা যখন ভগবানের সেবার কথা ভাবছেন, তাদের প্রতিটা প্রহরে প্রহরে তাদের এই মঞ্জুরি সেবা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ দে নিড আর ডিফারেন্ট টাইপ অফ ভ্যারাইড সাপোর্ট সিস্টেম টু সাস্টেন দেয়ার মেডিটেশন অ্যান্ড টু সাস্টেন দেয়ার অ্যাসপিরেশন ফর গড। তারা এবার ভগবানের জন্য তাদের যে ভাবনা, সেই ভাবনার জন্যে তাদের যে এখন সাপোর্ট দরকার, সেই সাপোর্টটা কেমন না প্রহরে প্রহরে চেঞ্জ হচ্ছে। প্রহর কি? না 3 ঘন্টা একটা প্রহর। তাই জন্যে নিত্যানন্দ দেব কী করলেন? না বললেন তুমি অষ্টপ্রহর চালু কর। অষ্টপ্রহর কি? না 8টা প্রহর, 8টা প্রহর, 8 × 3 = 24। 8টা প্রহরে কী হবে? না 8টা প্রহরে যদি হরিনাম সংকীর্তন হয় তাহলে তোমার 24 ঘন্টা হলো, কিন্তু হরিনাম সংকীর্তন যে 8টা প্রহরে হবে তার মধ্যে দোতনা মূর্ছনা ছন্দ 3টে আলাদা আলাদা আছে। এই দোতনা মূর্ছনা ছন্দ এই 3টের মধ্যে বিভাগ আছে। 8টা প্রহরের মধ্যে এই 3টি বিভাগে 3, 3, 2 এইভাবে ভাগ আছে। এক একটি টাইপে এক একটি ভ্যারাইটির 3, পরেরটা 3, তারপরেরটা 2, 3, 3, 2 এইভাবে 8টা প্রহরে ভাগ হলো। অর্থাৎ একটা প্যাটার্নে 3টে প্রহর চলবে, আর একটা প্যাটার্নে আর একটা 3টে প্রহর চলবে, আর ফাইনাল যখন আসবে তখন 2টো প্রহর চলবে, সেটা কালমিনেটিং। কালমিনেটিং কী হবে? না একে বলা হয়েছে বিস্মৃতি বলয়। কালমিনেটিং যখন লাস্ট 2টো হলো, বিস্মৃতি বলয়টা কী হলো? না বিস্মৃতি বলয় হলো ইউ ফরগেট অ্যাবাউট এভরিথিং ইয়র সেলফ। শ্রীরামকৃষ্ণদেব বললেন যে তখন কেমন হয়? না তখন এমন হয় যে সে যে নিজেকে তখন ভুলে যায়, নিজেকেও সে তখন ভুলে যায়। তা সেই কখন কেমন হবে? না বলছেন প্রকাশ বিশেষ দেহ ধরে 3 নাম, ব্রহ্ম পরমাত্মা আর পূর্ণ ভগবান, সর্ব আদি সর্ব অংশী কিশোর শেখর, চিদানন্দ দেহ সর্বাশ্রয় সর্বেশ্বর। এই যে সর্বেশ্বরা সর্বাশ্রয়, এটি হলো কালমিনেটিং ভাব। তাই কালমিনেটিং ভাবের মধ্যে কি আছে, না যিনি সর্বেশ্বর আর যিনি সর্বাশ্রয়। সর্বাশ্রয় মানে কি, যার সমস্ত ক্ষেত্রটাই যার আশ্রয়। উল্টো দিক দিয়ে ভাবলে, যদি ভক্তের দৃষ্টিতে ভাবা হয়, তাহলে উল্টো দিক দিয়ে ভাবলে দেখা যাবে কি, না যিনি সবারই আশ্রয় তিনি হলেন সর্বাশ্রয়। আর যেটি সাধন দত্তের ভাবনা, সেটি হলো যিনি সর্বত্র আশ্রিত হয়ে আছেন তিনি হচ্ছেন সর্বাশ্রয়। তাই সর্বাশ্রয় আর সর্বেশ্বর, সর্বাশ্রয় সর্বেশ্বর কি হলো, না তিনি সর্বত্র বিরাজমান হয়ে আছেন তিনি এবার সর্বেশ্বর হলেন, সর্বাশ্রয় হলেন। এই যিনি সর্বাশ্রয় তাকে এইবার এই যে পঞ্চক, এই আনন্দ পঞ্চক, তিনটে পঞ্চক বলা হলো, বিবেক, দীপ আর আনন্দ। বিবেক পঞ্চয় আত্ম অনাত্ম প্রসঙ্গ, দীপ পঞ্চয় আত্মার জাগরণ প্রসঙ্গ, আর আনন্দ পঞ্চক হচ্ছে ওই যে লাস্টের দুটো প্রহর, সচ্চিদানন্দকে নিজের মধ্যে তাকে এটি এটি তাকে নিজের মধ্যে অনুভাবে নিজের মধ্যে বরণ করে নিয়ে তাকে বলা হয়েছে ওই যে মধুবাহাতা লিখলেন ঋষি যাজ্ঞবল্ক, মধুবাহাতা হৃতায়তে মধুস্মরন্তি সিন্ধব, মধুবাহাতা, কেননা তার বার্তা এসেছে তাই মধু এসেছে, ভগবানের বার্তা এসেছে তাই মধু এসেছে, ভগবানের বার্তা হৃদয়ে প্রবেশ করেছে তাই মধু হৃদয়ে সৃষ্টি হয়েছে। মধু হৃদয়ে এমন সৃষ্টি হয়েছে না, এমন সৃষ্টি হয়েছে মধু হৃদয়ে যে সেই মধু সমগ্র অঙ্গে অঙ্গে ব্যাপ্ত হয়ে গিয়েছে, অর্থাৎ ভগবানের বার্তা হৃদয়ে এসে সমগ্র অঙ্গে সমগ্র অস্তিত্বের মধ্যে যেন মধু সঞ্চারিত হয়ে গিয়েছে। তাই মধু সঞ্চারিত হয়ে গেল যখন, তখন আনন্দের ধারা হলো, তখন কেমন হলো না বলছেন, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ ভূত গুণাহ ইমে একহ দেহি ত্রিহি চতুহ পঞ্চ গুণাহ বোম আদিষু ক্রমাত মনঃ দশেন্দ্রিয়ধ্যক্ষং হৃৎপদ্ম গোলকম স্থিতম তচ্চ অন্তঃকরণ বাহ্যেষু অস্বাতন্ত্রস্য বিনেন্দ্রিয়ে অস্বাতন্ত্রস্য বিনেন্দ্রিয়ে। বলছেন ঋষি তখন কেমন হলো না, সমস্ত এই চক্ষু কর্ণ এই যে শ্রুতি এই যে বাক এই যে আমাদের বোধ এই যে স্পর্শ এই যে ঘ্রাণ এই যে আমাদের টেস্ট স্বাদ এই সমস্ত কিছুর যে আমাদের যে ধারণা আলাদা আলাদা, যে এটা আলাদা ওটা আলাদা ওটা আলাদা, এটা ভালো ওটা ভালো নয়, এটা খুব খারাপ এটা খুব ভালো ইত্যাদি, এই যে বিচার, এই বিচারের আমাদের যে ক্ষমতাগুলো আসছে যেখান থেকে সেটা হলো আমাদের জীব চৈতন্য। এই জীব চৈতন্যের যে বিচার বোধ এবং বিচার পাওয়ার টু ডিসক্রিমিনেট পাওয়ার টু আইডেন্টিফাই থিংস ফ্রম দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড, এই যে পাওয়ারটা, এই যে শক্তি, যে শক্তির দ্বারা চেতনা জাগ্রত হয়ে আমরা এই চেতনা জাগ্রত হওয়ার দরুন আমরা সেই চেতনার দ্বারা বিধৌত হয়ে সর্বত্র ওই চেতনার স্পর্শে আমরা যেন সব কিছু বুঝতে পারি জানতে পারি। কিন্তু যখন ওই আনন্দের ধারা আনন্দ মধু যখন সৃজন হতে থাকবে তখন এটা ঢেকে যাবে, তখন এটা যেন ডুবে যাবে, এই বোধগুলো ডুবে যাবে, এই ধারণাগুলো ডুবে যাবে, এই পাওয়ারটা তখন ডুবে যাবে। এই ডুবে যেয়ে তখন কি হবে না, এটা ডুবে যেয়ে সেই পাওয়ারটা ডুবে যাওয়ার ফলে তখন সেখানে অন্য একটা বোধ আসবে। তাই তখন কি হবে না, অনঙ্গ মঞ্জুরি সে কী করবে না, অনঙ্গ মঞ্জুরি ইজ আ নন ডিসক্রিমিনেট সার্ভিস টু দ্য ডেভোটি অর ডেভোটি অফ গড অর দ্য অ্যাকম্প্যানিং পার্সন অফ গড, সে নন ডিসক্রিমিনেট। তখন কি হলো না, সে কোনো বিচার করবে না, তখন সে কোনো বিচার করছে না, তখন সে মঞ্জুরি সেবা কী করবে না, ওই যে যিনি ভগবানের সঙ্গে আছেন, ভগবানের সঙ্গ লাভ যিনি করতে পেরেছেন বা যিনি ভগবানকে ভালোবাসবার সুযোগ পেয়েছেন বা পেয়েছেন, তাকে যখন সে দেখছে অনঙ্গভাবে যখন দেখছে তখন সে কী দেখছে না, নন ডিসক্রিমিনেটিভভাবে দেখছে। অর্থাৎ সে দেখছে, আরে ওনাকে দেখলাম উনি আর ওনাকে এনাকে দেখলাম ওনার সঙ্গে দেখলাম যেন একাকার হয়ে যাচ্ছে, হনুমানজির যেমন হয়েছিল বোধ, একাকার হয়ে যাচ্ছে, তেমন দেখলাম নন ডিসক্রিমিনেট, মানে ডিসক্রিমিনেট করে আলাদা করে তাকে বোঝা যাচ্ছে না, এমন একটি অবস্থা। এই অবস্থাটি কখন না, যখন সর্বেশ্বর, যখন সর্বাশ্রয়ী, এই অবস্থা যখন হলো তখন সেটি হলো। তাই বলছেন, তারপর তিনি বলছেন, স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ পরনাম সর্বেশ্বর্য পূর্ণ যার গোলোকে নিত্য ধাম। সর্ব ঐশ্বর্য, সর্বেশ্বর্য, সর্ব ঐশ্বর্য পূর্ণ, সর্বেশ্বর্য পূর্ণ যার গোলোকে নিত্য ধাম। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিভুজ প্রকাশে, পরম পুরুষ কৃষ্ণ সর্বোপরি মুক্ত প্রকৃতির গুণত্রয়ে হইয়া সংযুক্ত। এটি যেটি বলা হলো যে এই অভয়চরণ দেয়ের কথা, অভয়চরণ দেয়ের যে ডিটারমিনেশনটা হলো, মানে গুরুদেব ওনাকে বললেন যে তুমি বিশ্বাস করো যে চৈতন্যদেব যে বলেছেন যে সর্বত্র কৃষ্ণ নাম ছড়িয়ে যাবে, তুমি বিশ্বাস করো। তো উনি বললেন, হ্যাঁ আমি বিশ্বাস করি, কিন্তু আমি এটাও বিশ্বাস করি আপনি যদি আমাকে আমাকে আদিষ্ট করেন, অর্থাৎ আপনি যদি আমাকে সেই 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 বিশ্বাসের শক্তিটা যুগিয়ে দেন, তাহলে আমার বিশ্বাসটি দৃঢ়ই থেকে যাবে, আমার বিশ্বাসটি অটল বিশ্বাসই থেকে যাবে। যে বিশ্বাসটি আমি করি যে কৃষ্ণের নাম সর্বত্র ছড়িয়ে দেওয়া যায়, যাবে, হবে, এই বিশ্বাসটি আমার যেন দৃঢ় হতে পারে, এটি আমি আপনার কাছেই আবেদনটি রাখছি। আপনি যদি সেই আবেদন মঞ্জুর করেন, অর্থাৎ আপনি আমার গুরু, আপনি যদি আমাকে সেই বিশ্বাসের এই সাপোর্ট, সেই বিশ্বাসের শক্তির যে সাপোর্ট, সেটি যদি আমি আপনার কাছ থেকে পেয়ে যাই, তাহলে আমি জানবি আমার এই বিশ্বাসটি থেকে যাবে। এই বিশ্বাসটি দিয়ে উনি কী করছেন না, ওনার যিনি গুরু তাকে তিনি অ্যাকচুয়ালি সার্ভ করছেন, কারণ ওটি ওনারই আদিষ্ট ছিল, ওনারই একটা স্বপ্ন ছিল, সেইটি এখন ইনি সেই স্বপ্নটিকে নিজে হাতে নিয়েছেন। তাই তিনি চেয়েছেন ওই বিশ্বাসের যে জোর, যে বিশ্বাসের যে প্রয়োগ, সেই প্রয়োগটা সেই জন্যই তিনি চেয়েছেন। এখানে বলছেন, জগতের সৃষ্টি স্থিতি লয়ের কারণ হরি ব্রহ্ম হরনাম করেন ধারণ, সর্বশক্তি পূর্ণ হেতু নাদসুত ধরি একমাত্র ভগবান জ্ঞান জানো দৃঢ়, একমাত্র ভগবানে জানো দৃঢ় করি, জানো দৃঢ় করি, ভগবানকেই একমাত্র জানতে হবে। তখন এটি একটি বর্ণনায় আছে যে যখন তাকে এই আমরা সুদেবী এবং বিশাখা এই দুটি রূপে, এই দুটি সখী রূপে, সখা রূপে বা সখী রূপে যখন তাদেরকে আমরা চিহ্নিত করছি, তখন এর মধ্যে আবার মায়ের দুটি রূপ, যেমন একটি শ্যামলা রূপ, একটি মঙ্গলা রূপ, শ্যামলা রূপ আর মঙ্গলা রূপ, এই দুটি রূপ যেন তার সঙ্গে অঙ্গাঙ্গে যুক্ত হচ্ছে। যে রূপের মধ্যে এই যে আমাদের মায়ের যে ভবতারিণী রূপ, ভবতারিণী রূপটি হলো তার মঙ্গলা এবং শ্যামলা, এই দুটি রূপের মিশ্রণ হলো ভবতারিণী। মঙ্গলা কি না, যিনি মঙ্গল কারণ, মঙ্গলের কারণ তিনি মঙ্গলা। আর শ্যামলা কি না, যিনি নবীন সৃষ্টির প্রেরণা এবং শক্তি দেন তিনি হচ্ছেন শ্যামলা। তো এই শ্যামলা এবং মঙ্গলা এই দুটি আমাদের যেটি বৈষ্ণবতত্ত্ব, সেই দুটি আবার এসেছে আমাদের তন্ত্রতত্ত্বে। এই দুটি তত্ত্ব এখানে একাকার হয়ে গিয়েছে এবং এটির সঙ্গেই আমরা এখন এটি জানতে পারছি যে এটির সঙ্গেই আমাদের মিলিত হয়ে আছে যে আমাদের ব্রহ্মসূত্রের কথা বলা হলো। শঙ্করাচার্য বিস্তৃত আলোচনা করেছেন, এখানে শঙ্করাচার্য যে আলোচনা করেছেন তার একটু ইঙ্গিত আমরা আজকে এখান থেকে দেব। জন্মাদি অস্য যতঃ ভবতি তদ ব্রহ্ম। শঙ্কর বললেন যে এই বোধটা যখন আসবে তখন তো তার মধ্যে এই অদ্বৈত বোধটি তার মধ্যে আসলো, তখন তো তার সেখানে আর কোনো রূপ নেই, সেখানে কোনো কৃষ্ণ ভগবান নেই, কোনো রূপ নেই, সেখানে শুধু তত্ত্ব আছে। তাহলে সেই তত্ত্বটা কি? না, ওই তত্ত্বটি হলো তার যে রূপ থেকে লয়প্রাপ্ত হয়ে অরূপ, এবং অরূপ থেকে আবার মিলিত হয়ে রূপ, এই যে তার রিভার্সেবল। অর্থাৎ একবার রূপ থেকে লয়প্রাপ্ত হয়ে অরূপ হয়ে গেল, আবার অরূপটা যেন কনসলিডেট করে রূপ হলো। ঠাকুর কথাটিতে বলেছেন, মাস্টারমশাই একবারই শেষের দিকে দিয়ে দিয়েছেন এটা, সেটা হলো বরফ গলে জল হলো, আবার জল জমে বরফ হলো, আবার কখনো জল উড়ে গিয়ে বাষ্প হয়ে উড়ে গেল। ছিল জল, হতে পারত বরফ, আবার হয়ে গেল বাষ্প, হয়ে উড়ে কোথায় চলে গেল আর খুঁজে পাওয়া গেল না। তো এই যে তার যে বিভিন্ন মাত্রার অবস্থা, এই অবস্থা কার না ওই একই বিজ্ঞানের দৃষ্টিতে, H2O, দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেনের কণা মিলে এই একটা জল তৈরি হলো। এই যে তৈরি হলো, তার তার যে মেটিরিয়াল ডেসক্রিপশন, ওই H2O হাইড্রোজেন আর অক্সিজেন মিলে, তার যে প্রকৃতিগত যে ডেসক্রিপশন, সেটি হলো সে একটা তরল, সে আবার একটা কঠিন ভাব প্রাপ্ত হতে পারে টেম্পারেচার যখন একদম ফ্রিজিং চলে গেল, আবার সে উল্টো দিকে এসে যখন বয়েল হয়ে গেল তখন সে আস্তে 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 এক পাত্র জল ছিল, জলটা নিঃশেষ হয়ে পাত্র খালি হয়ে গেল, সে উড়ে কোথায় চলে গেল খুঁজে পাওয়া গেল না। হয়তো তেমন করে খুঁজলে হয়তো পাওয়া যেত, কিন্তু যেটা যেভাবে খোঁজা হয় সেভাবে খুঁজলে আর পাওয়া গেল। এই যে অবস্থান্তরে তার প্রকৃতি বিকৃত হলো, অর্থাৎ প্রকৃতির বিকার হলো, এই অবস্থান্তরের প্রকৃতি বিকারের মধ্য দিয়ে একটা তার মধ্যে ফান্ডামেন্টাল স্পিরিটটি রয়ে গেল। এই ফান্ডামেন্টাল স্পিরিট কি না, ওর যে ওয়াটার, ও যে জল ছিল, ও যে জল থেকে বরফ হলো, বরফ আবার এদিকে এসে বাষ্প হলো, এর সব কিছুর মধ্যে যে জলের যে জলকণা, সেই জলকণার যে তার যে গুণ, সেই গুণটি কমন থেকে গেল তিনটি অবস্থায়। তাই ঋষি বলছেন, এবং শঙ্কর সেটিকে ব্যাখ্যায় নিয়ে এসছেন, বলছেন, জন্মাদি আশিয়া ইয়তঃ তদ ব্রহ্ম ইতি, যা কিছু এ পর্যন্ত জাত হয়েছে সবই ব্রহ্ম। কেমন করে সেটি আমরা দেখছি, একটি তার মধ্যে যেন একটি সাইকেল আছে, একটি যেন একটা চক্র আছে। চক্র কি না, যে আত্মা এবং জীবে জীবের যে জীবত্ব, এর একটা চক্র, জীব থেকে হয়ে গিয়ে আবার আত্মা, আত্মা থেকে আবার জীব, এবং আত্মা জীবের মধ্যে জীবাত্মা হয়ে বিরাজ করা ইত্যাদি, এই যে চক্রটি, এই চক্রটি হলো, অর্থাৎ সে কোথাও সে ইনডিসক্রাইবেবল হয়ে গেল, কিন্তু সে জিরো হলো না, সে ভয়েড হয়ে গেল না, তার একটা অস্তিত্ব এই রূপ থেকে অন্য একটা রূপে অস্তিত্ব চলে গেল। ভগবদ্গীতায় সেটি ভগবান শ্রীকৃষ্ণ তার সাংখ্যতত্ত্বে, সাংখ্যযোগ তত্ত্বে অনেকটা অর্জুনকে বোঝাবার চেষ্টা করেছেন, বলেছেন, বলছেন, শাস্ত্র প্রাণত্বাত ইকসাথে না আশাব্দাম। শাস্ত্র প্রাণত্বাদ, শাস্ত্র প্রাণ কি না, শাস্ত্রের প্রাণ হলো ওই যে যে তার মধ্যে ভগবানের নাম যে স্মরণ করা হবে, তাকে যে ভাবা হবে, তার সম্পর্কে যে সেবা হবে। ভগবানের সেবাটি কি, আমাদের একটা ধারণা আছে, আমরা যারা পুজোর মধ্যে থাকেন, পুজো টুজো ইত্যাদি, সেই সবারই একটা ইয়ে আছে, আমাদের একটা রিচুয়াল ভারতবর্ষে রয়ে গেছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় রয়ে গেছে রিচুয়াল, যে পূজার কিছু উপকরণ লাগে, অর্থাৎ পূজায় কিছু ফল মিষ্টি ইত্যাদি দিতে হয়, কিছু ফুল টুল ইত্যাদি দিতে হয়, এগুলো আমাদের প্রচলিত রীতি, কিছু একটা না দিলে খালি হাতে কী পুজো হবে, তা এই এরকম একটা একটা প্রচলিত চলছে। এটা শাস্ত্রের অনেক জায়গায় ডেসক্রাইব করে পুরোহিত মহাশয়েরা সেটা দিয়েছেন, বা অনেক পণ্ডিতরা, সেটা অগ্রগণ্য পণ্ডিত, তারাও সেটি দিয়েছেন, এবং অনেকে সেটি এক্সাম্পল হিসাবে করেছেন, অবতাররাও তাদের জীবনে নানাভাবে সেগুলো দেখিয়েছেন। এই পূজার রয়েছে, পূজার যেমন মন্ত্র আছে, তেমনি উপকরণ আছে, যেমন যজ্ঞ আছে, যাগযজ্ঞ যাকে বলা হয়, সবগুলো আছে। কিন্তু যখন সেটি তত্ত্ব বিচার করা হচ্ছে, তখন এগুলোর কোনোটিই নেই, এগুলো অ্যাবসেন্ট। কেন না, বলছেন, শাস্ত্র প্রাণাত্মাত, শাস্ত্র প্রাণ, শাস্ত্র প্রাণ কি না, শাস্ত্র প্রাণ হলো ভগবানের সম্পর্কে যে তত্ত্বটি তৈরি হয়েছে, সেই তত্ত্বটি, তত্ত্বটি এখানে কি হলো না, ভগবান সেখানে বিরাজমান হয়ে আছেন। কোথায় তাকে আমরা ধারণ করব, কেমনভাবে তার সেবা করব, না তার প্রথম সেবা তাকে আমরা চাই কি চাই না এই বিচারের দ্বারা প্রথম সেবা, চাইলে সেবা শুরু হলো, চাওয়া হলো, চাইলে তারপরে এবার দ্বিতীয় সেবা কি হতো, দ্বিতীয় সেবা হলো যে বিশ্বাস, হ্যাঁ ভগবান বিরাজমান, ভগবান বিরাজ করেন এই পৃথিবীর মধ্যে, কোথাও না কোথাও তিনি বিরাজ করেন, এই যে এটি হলো তার এই যে বিশ্বাসটা আসলো, প্রতীতি তৈরি হলো, এটি হলো তার দ্বিতীয় সেবা। প্রতীতি যখন তৈরি হয়ে গেল তখন প্রতীতির আবার একটা ডিউরেশন আছে, একটা কজাল এফেক্ট আছে, যখন এই বিশ্বাসটি তৈরি হলো সেই বিশ্বাসটি কতদিনের জন্য বিশ্বাস, কতক্ষণের জন্য বিশ্বাস, বা কী পরিস্থিতির জন্য বিশ্বাস, এমন একটা ভাব এসে গেল, অর্থাৎ বিশ্বাসটি তখন ভ্যারিয়েন্ট হয়ে গেল। বললেন শঙ্কর ব্যাখ্যা করতে গিয়ে বললেন, সাহা বোধ বিষয়াত বিন্যাহান বোধ স্বপ্ন বোধবত এবং স্থানত্রয়ে অপি এক সম্মিত অঙ্গ তত্যাত দিনান্তরে। বলছেন আজকেই বোধ তৈরি হয়েছে, বিশ্বাস তৈরি হয়েছে, দিনান্তরে মানে পরের দিন আগামীকাল সেই বিশ্বাসটা সেরকম কি থাকবে বিচার করো, যদি সেই বিশ্বাসটি সেরকম থাকে তাহলে বুঝতে হবে সেবা চলছে। আর কি হবে না, স্থানত্রয়ে অপি এক সম্বিত তদ্বাত দিনান্তরে, সম্বিতটি এক, অর্থাৎ যে চেতনাটি তৈরি হয়েছিল সেই চেতনাকে তার মধ্যে যে অন্তর্নিহিত গুণ একত্বটি রয়েছে, গুণ একত্ব কি না, ওখানে এক হলো ভগবান এক, ব্রহ্ম সনাতন এক, ঠাকুরের যেমন এক দেখালেন, তৈলঙ্গ স্বামী এক দেখালেন, ওরকম এক, সে কি না এক কি হয়েছেন না, তিনি ব্রহ্ম সনাতন, সেখানে তিনি নিজে এক একক হয়ে সেখানে বিরাজমান হয়ে আছেন, তাহলে তিনি একক হয়ে বিরাজমান হচ্ছেন, ওকে তাকে ওই জন্যই বলেছেন মানে উনি ব্যতিরেকি আর ব্রহ্ম ব্যতিরেকি আর ভগবান ব্যতিরেকি আর অন্য কিছু দরকার নেই, অন্য কিছুর দিকে ফিরে তাকাবার দরকার নেই, ইফ ইউ হ্যাভ গট সাম ইস্যু সামথিং ইন লাইফ, ইফ দ্য লাইফ ইজ ডেডিকেটেড টু গড দেন ইট ইজ গডস রেসপন্সিবিলিটি, ইফ নট দেন ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, আমাদের রেসপন্সিবিলিটি ততক্ষণ যতক্ষণ আমরা আমাদের রেসপন্সিবিলিটির উই আর গার্জিয়ান্স অফ আওয়ার সেলস, আনটিল উই আর গার্জিয়ান্স টু আওয়ার ওন লাইফস, আওয়ার ওন থিংস, আওয়ার ওন ম্যাটার, আওয়ার ওন সাবজেক্টস, আওয়ার ওন ইস্যুস, আওয়ার ওন কনসার্নস, তখন উই আর রেসপন্সিবল, তখন উই হ্যাভ টু কালেক্ট দ্য এনার্জি টু ডু দ্য থিং, উই হ্যাভ টু কালেক্ট দ্য কারেজ টু ডু দ্য থিং, উই হ্যাভ টু হ্যাভ দ্য রিসোর্সেস টু ডু দ্য থিং, উই হ্যাভ টু ফেস, হ্যাঁ ভগবান কী করতে পারেন না, অ্যাজ পার আওয়ার ডাইরেকশন, অ্যাজ পার আওয়ার ডিকটেশন, ভগবান মাঝে মাঝে আমাদের ভগবানকে বলা হলো তো ভগবান তুমি এইভাবে আমাকে সেবা করো, আমাকে হেল্প করো, আমাকে সাপোর্ট দাও, তাকে ডিকটেট করা হলো, তাকে ডিকটেট করা হলে তিনি সেইভাবে করলেন, তিনি হি ইজ অলওয়েজ ইউনো ফেয়ার টু, হি ইজ অলওয়েজ সফট টু হিজ ডেভোটিস, তাহলে তিনি তখন সেইভাবেই করলেন, তাহলে সেটা হলো কি তিনি তার তার অ্যাডেড সাপোর্ট আসলো, আসবেই, সেটা তিনি করবেন, কিন্তু করবেন কিসের উপরে না, করবেন আরেকজন কর্তা, সেই কর্তাকে উনি একটু হেল্প করলেন, আরেকজন জীবনে যুদ্ধ করছে বলে ভাবছে, সে ভাবছে জীবনে আমি একটা বিরাট ফাইট করছি, তিনি তার ফাইটের জন্য দুটো অস্ত্র জোগাড় করলেন, যেমন এই ইউক্রেন এখন আমেরিকা ইউরোপ এদের কাছ থেকে অস্ত্র নিয়ে নিজেরা ফাইট করছে, এরকম টাইপের মানে অন্যের কাছ থেকে একটা শক্তি সংগ্রহ করে একটা ফাইট করলাম। এই যে সাধন পথ, এই সাধন পথকে শঙ্কর কোশ্চেন করেছেন। শঙ্কর কেন কোশ্চেন করলেন, শঙ্কর বললেন সুপ্তঃ উত্থিতস্য সপ্তুষু তমবোধো ভবেৎ স্মৃতি সা চ অববুদ্ধ্যাঃ বিষয়া স অববুদ্ধ্যাং তত্তদা তমঃ ভবন্তি। বলছেন ওই যে কনসার্নসগুলো, ওই যে ভগবানের কথা ভাবা হচ্ছে কিন্তু আবার একটা টার্মস ডিকটেট করা হচ্ছে, ও গড ইউ হেল্প মি ইউ ডু দিস ওয়ে, ওই হয়ে গেল তামসিকতা। বলছেন ওটি তখন আর সত্যবোধও তার মধ্যে থাকলো না, সে তখন তমবোধে চলে গেল, তমবোধে যখন সে চলে গেল তখন তার সাধন রীতিতে কি দশা হলো না, এটি সুন্দরভাবে এই যে মঞ্জুরি অষ্টসখী এবং অষ্টমঞ্জুরি, এই অষ্টসখী এবং অষ্টমঞ্জুরির কথা যখন বর্ণনা হচ্ছে, আমরা বললাম যে ললিতার সঙ্গে অনঙ্গ এবং মধুমতি এটিকে উনি নিলেন, জগৎময় একটা প্লাবন ঘুরিয়ে দিলেন এবং সেটি চলছে। তার সঙ্গে হয়তো আমাদের এই যে গৌড়ীয় বৈষ্ণব যে মত, যে ভাবধারা, তাদের বিভেদ আছে, আর রামকৃষ্ণ বিবেকানন্দ যে স্ট্রিম তাদের সঙ্গে বিভেদ আছে, শ্রী অরবিন্দের যে স্ট্রিম, রামানন্দ মহর্ষির স্ট্রিম তার সঙ্গেও বিভেদ আছে, আবার যে তন্ত্র স্ট্রিম তার সঙ্গে বিভেদ আছে, যেটি বললাম বৈষ্ণব ভাবধারার অনেকগুলোর সঙ্গে বিভেদ আছে, তন্ত্রের সঙ্গে বিভেদ আছে, আমাদের যে সাধন পথের অনেকগুলি তাদের সঙ্গে বিভেদ আছে, কিন্তু সামঞ্জস্য আছে, ঐক্যও আছে। সামঞ্জস্য এবং ঐক্যের পরিমাণটা বেশি, সামঞ্জস্য এবং ঐক্যের পরিমাণটা এতটাই বেশি যে বিভেদটা ইগনোর করতে পারলেই ভালো হয়। বিভেদটা যদি ইগনোর করা যায় তখন ভালো হয়। তখন কেমন হবে? না, তখন হবে যেটি, এটি খুব সুন্দরভাবে এই ম্যাক্সমুলার সাহেবের ট্রান্সলেশনটিকে একটু চেঞ্জ করেছিলেন টিএস এলিয়ট ওয়েস্টল্যান্ডের। ম্যাক্সমুলার সাহেব যখন এই ভগবদ্গীতার ট্রান্সলেশনটা করলেন, ভগবদ্গীতার ট্রান্সলেশন করতে গিয়ে তিনি অ্যাসারশন অফ গড, যখন এই বিশ্বরূপ দর্শন হচ্ছে, বিশ্বরূপ দর্শনে অর্জুনকে উনি কী বললেন, তুমি আমাকে, অর্জুন বললেন তুমি তোমার আসল রূপটা দেখাও, ভগবান বললেন আচ্ছা ঠিক আছে তবে তুমি আমার এই রূপটা দেখো। রূপটা দেখতে গিয়ে তিনি প্রথমে বললেন দেখো আমি এই এই হয়েছি, সেটাই বলছেন, আই এম দ্য রেজারেকশন অ্যান্ড দ্য লাইফ, আই এম দ্য থিং দ্যাট স্টে অ্যান্ড দোজ দ্যাট ফলো, আই এম দ্য হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ, অ্যান্ড দ্য ভিকটিম অ্যান্ড দ্য স্যাক্রিফিশিয়াল নাইফ, আই এম দ্য ফায়ার অ্যান্ড দ্য বাটার অলসো। বলছেন আমি সেই ছুরি, আবার আমি আবার ওই ছুরি যাকে আঘাত করছে আমি সেই, আমি ওই অগ্নি, আবার ওই অগ্নিকে, অগ্নিতে যে ঘৃত দেওয়া হলো আহুতি সেই ঘৃত, আমি কর্তা আবার আমি তার সঙ্গী, আমি এই জীবনে আছি আবার আমি জীবনান্তে গিয়ে, জীবনান্তরে এসে নতুন করে আবার ফর্ম করে গেছি। এটি হলো ভগবানের যে স্থায়ী, যে অচঞ্চল, অটল, অক্ষয়, অব্যয়, এই যে তার রূপ, তার এই অচঞ্চল, অক্ষয়, অব্যয় রূপের পরিচয়, এই পরিচয়টিকে বললেন, এটা আমাদের ঋষিগণ যজুর্বেদে, প্রথমে কৃষ্ণ যজুর্বেদে, ঋষি বৈশম্পায়ন, এবং একইভাবে পেলেন শুক্ল যজুর্বেদে ঋষি যাজ্ঞবল্ক। কৃষ্ণ যজুর্বেদে, ঋষি বৈশম্পায়ন এটি দুভাগে দেখলেন, একটি কঠোপনিষদে যখন ইয়ম নচিকেতার সঙ্গে সংলাপ করছেন, তখন নচিকেতা যখন আত্মতত্ত্ব জানতে পারছেন, জানতে শুরু হয়েছে তখন, আবার যখন তিনি বর্ণনা করছেন ব্রহ্ম সম্পর্কে, যখন তার মূল চরিত্র বিকাশটিকে বর্ণনা করছেন, আত্মার সঙ্গে আমাদের শরীরের যে সম্পর্ক, আত্মার সঙ্গে জগতের যে সম্পর্ক, আত্মার যেটা আত্যন্তিক বিচার পর্ব, এইগুলিকে যখন তিনি বর্ণনা করছেন তখনও তিনি বলছেন, সাহা ভূমিং বিশ্বত বৃত্তাহা হি অতিষ্ঠত দশাঙ্গুলম বিকারেবতী চত্রাস্তি হি শ্রণতি সুকৃত ক্রীত হু বচহ দশাঙ্গুলম। এটা নিয়ে একদিন সাধন একটি প্র্যাকটিসের সময় বলা হয়েছিল যে নাভিপদ্ম থেকে এই এই মেজারমেন্টটা হয় নাভিপদ্ম থেকে উপরে, হৃদয়ের যখন কাছাকাছি এসে যায়, হৃদয়ের একটা আবর্ত আছে, একটা তার একটা অরা আছে, অর্থাৎ তার একটা পরিমণ্ডল আছে, হৃদয়ের ভেতরে হৃদয়ের গুহা আছে ঠিকই, সেই গুহার মধ্যে ভগবানকে আমরা সাধন পথে কী হয় তা ওই গুহার মধ্যে সেই আলো জ্বলে তিনি সেই আলোকশিখা, এইভাবেই সাধনটা হচ্ছে। কিন্তু ওই দিকে যত অ্যাপ্রোচ করা হচ্ছে, সাধক যখন সত্যি সত্যি ওই দিকে অ্যাপ্রোচ করছেন, তখন কি হচ্ছে, তার হৃদ পরিমণ্ডল একটি হচ্ছে, এবং এই হৃদ পরিমণ্ডলটি কি না যেন একটা অরা অফ দ্য ডিভাইন ইলুমিনেশন, এই ডিভাইন ইলুমিনেশন যেন হৃৎপিণ্ডটাকে চারদিক দিয়ে ঘিরে রেখেছে, এবং ওই পরিমণ্ডলে যখন সে প্রবেশ করছে তখন যেমন কোনো একজন বড় গেস্ট আসছেন কোনো একটা ইম্পর্ট্যান্ট প্লেসে, সেই প্লেসের যারা কর্তা ব্যক্তি তারা কাউকে খাড়া করে রেখেছেন সেই গেটের বাইরে, যাও যে গেস্ট যখন আসবে গাড়ি থেকে তাকে নামলেই তাকে মানে সম্ভাষণ করে সাদরে ভেতরে নিয়ে এসো, এমন ভাবটি, এমন ভাবটি কেমন না, ওই যে সেই চেতনাটি এখন ওই হৃদয়ের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করে সেই হৃৎপদ্ম খুঁজে বার করবে, কোথায় না হৃদয়ের মধ্যে যে গুহা আছে হৃদয়ের গুহার মধ্যে খুঁজে বার, কেমন করে খুঁজে বার করবে না, ওখানে চেতনা যখন প্রবেশ করবে সে দেখতে চাইবে যে সেখানে শিখাময় এক যেন প্রদীপ শিখা যেন জ্বলছে, কেমন জ্বলছে না, সে এমন একটি শিখা জ্বলছে যে শিখার মধ্যে ওই ঝড় বাতাস আসলেও সে নড়ে না চড়ে না, অর্থাৎ তার মধ্যে যে চেতনা সেটা এত দৃঢ়ভাবে গ্রথিত হয়ে আছে বিশ্বাসের দ্বারা, বিশ্বাসের শক্তির দ্বারা, যে সে বুঝেছে দিস ইজ গড, দিস ইজ গড, সেখানে আর কোনোভাবে কোনো অবস্থা তাকে টলাতে পারছে না, এবং সে সেটি দৃঢ়ভাবেই হয়ে আছে তার 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 জীবনে, তার বাক্যে, তার শ্রবণে, তার তার সমস্ত কিছুতে, তার সকল কর্মে, তার ধ্যানে, তার সর্বত্র সে ভগবানের সঙ্গে যেন একেবারেই এমন দৃঢ়ভাবে যুক্ত হয়ে আছে যে এই দৃঢ়ভাবে যুক্ত হওয়া থেকে সে আর কোনো অন্যদিকে যেতে পারছে না, অন্যদিকে সে যাবে না। তাই বলছেন শঙ্কর ব্যাখ্যার সময় এটি বলছেন, ইদং সাম্য সার্বম পুরাশিষ্টে একম এব অদ্বিতীয়ম সতেব আসীদ নামরূপে তো অস্তিয়াম ইতি অরুণ এব চাহা। সকালে সূর্য যখন ওঠে তখন তার এই যে তাকে একটা ভগবান এমনভাবে রচনা করে দিয়েছেন যে যে যাই সাইন্টিফিক ব্যাখ্যা হোক না কেন, তাকে আমরা যখন আপাতভাবে দেখি মানুষ হিসাবে, সাধারণ মানুষ হিসাবে যখন আমরা তাকে দেখছি, সে সকালে যখন উঠছে আকাশে উঠছে তার একটা সূর্যের রং আছে, তার একটা তখন যে তার কিরণ, তার যে জ্যোতি, তার একটা মাধুর্য আছে, তার একটা মহিমা আছে এবং তার একটা প্রভাব আছে, এই মাধুর্য মহিমা প্রভাব এগুলো কোথায় না অন্যের উপরে বর্তাচ্ছে। সূর্য উঠল তো সেখানে পদ্মফুলটা লুকিয়েছিল, সে গুটিয়েছিল, সে তার মধ্যে পাপড়ি দেখা যাচ্ছিল না, সূর্য উঠল তো ও আস্তে আস্তে মেলতে শুরু করলো, ওর মধ্যে পাপড়ি খুলতে শুরু করলো, ও আস্তে আস্তে অনেকগুলো পাপড়ি খুলে গেল। যদি খুব ভালো করে ধ্যান দিই ভালো দেখা যায় যে কোনো পদ্মে দিয়ে দেখা যাবে যেটি সহস্রদল বলে যাকে বলা হয়েছে সত্যি সত্যি সেখানে সেই সম্ভাবনাটা রয়ে গেছে, সেই সব পাপড়িগুলো মেললো না, সব পাপড়িগুলো মেলা হলো না, কিন্তু সেই সম্ভাবনাগুলো রয়ে গেছে। তাই বলছেন আমাদের ঋষিগণ বলে গেছেন বারবার, শঙ্করও সেটি বারবার আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে সম্ভাবনা, এই যে সম্ভাবনা রয়েছে কি না, এই যে জ্যোতিহী প্রকাশ, এই জ্যোতিহী প্রকাশ কি না ভেতরে যে জ্যোতি রয়েছে, যে অরা যার কথা বলা হলো, সে কেমন না, সে সম্ভাবনাই বহু বিস্তৃত, তার মধ্যে সম্ভাবনা এত বিপুল সম্ভাবনা হয়ে আছে যে সে সব কিছু হতে পারে, সে এটা হতে পারে, সেটা হতে পারে, ওটা হতে পারে, যেটা জানা হয়নি সেটা হতে পারে, অজানা কিছু হতে পারে, সে কত কিছু হতে পারে, সে করতে পারে। তাহলে তার মধ্যে ইম্পসিবিলিটি, এই দ্য টার্ম অফ ইম্পসিবিলিটি এটি নেই, যেটি একটি 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 জায়গাতে বলতে হচ্ছিল যে এই যে ইম্পসিবিলিটি ভারতবর্ষ সম্পর্কে, পৃথিবীতে আমাদের ভারতবর্ষেরই পণ্ডিতগণ এর জন্যই দায়ী, বিস্তৃতভাবে দায়ী, বিশেষভাবে দায়ী, আমি কাউকে অ্যালিগেশন করছি না, কিন্তু এটি মেনশন করা ভীষণভাবে দরকার যে এটি তারা এই দায়িত্বটি বরণ করেননি। এটি হলো ইন্ডিয়া সম্পর্কে বোধ হয়েছে দুটো প্রিভেলিং ওপিনিয়ন সারা পৃথিবীতে ভীষণ স্ট্রং ছিল, এখন কমতে শুরু করেছে, এখন যেহেতু ইন্ডিয়ার প্রতি একটা রেসপেক্ট হচ্ছে সারা পৃথিবীতে, সেই রেসপেক্ট হওয়ার জন্যে ওই সব ভাবনাগুলো কমতে শুরু করেছে। একটা ভাবনা ছিল যে ইন্ডিয়াতে নারী হচ্ছে অবহেলিত এবং নারী হচ্ছে সবচেয়ে অবদমিত, পদদলিত, এটি হচ্ছে ইন্ডিয়া। আর দ্বিতীয় ভাবনা হচ্ছে ইন্ডিয়া হচ্ছে ফ্যাটাল, অর্থাৎ ফ্যাটালিজম এখানে হচ্ছে মেন, অর্থাৎ সবাই হচ্ছে ভাগ্যের উপরে ই করে বসে আছে, এখানে সবাই ভাগ্যের উপরে নির্ভর করে বসে আছে। দুটি একেবারেই মিথ্যা, এবং শুধু মিথ্যা নয়, শুধু মিথ্যা এমনি মিথ্যা নয়, এটি মিথ্যা ভিত্তির প্রচার। একমাত্র ভারতবর্ষ যেখানকার আমাদের যে অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন, আদি সভ্যতা, বেদ, বেদের পিরিয়ড, এই যে বেদের পিরিয়ড, এই বেদের পিরিয়ডে আমাদের যে 29 জন বিশেষ নারী ঋষি আমাদের ছিলেন, তাদের যে সমস্ত তারা প্রকাশ করে গেছেন, সেই প্রকাশ যে বেদের স্তোত্রগুলো করে গেছেন, সেগুলো অত্যন্ত মহিমাপূর্ণ, প্রত্যেকটিই মহিমাপূর্ণ। আমাদের ভারতবর্ষে এটি কেউ কেউ ই করেছেন, কেউ কেউ মেনশন করেছেন, রমেশচন্দ্র মজুমদার যখন বেদিক পিরিয়ডের উপরে হিস্ট্রিটা লিখছেন, উনি অনেকগুলো কোট করেছেন অনেকগুলো জায়গা থেকে, সেখানে উনি এটা খুব ভালোভাবে যথাযথভাবে মেনশন করেছেন যে আমাদের দেশে ভারতবর্ষে, এবং এটা আশ্চর্য, ডক্টর রাধাকৃষ্ণন তিনিও তার যখন এই ভগবদ্গীতার করবার সময় ফুটনোটগুলোতে, তার অন্তত তিনটে বা চারটে জায়গার ফুটনোটে তিনি খুব ক্লিয়ারলি ক্যাটাগরিক্যালি মেনশন করেছেন, বেশ খুব স্ট্রংলি মেনশন করেছেন যে এখানে নারী প্রধান, সবই তো মা, দুর্গা, কালী, সরস্বতী, লক্ষ্মী, সবই, কে মোর ইম্পর্টেন্ট না মাতৃরূপা তিনি মোর ইম্পর্টেন্ট, দ্য মাদার গড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান আদার ফর্ম অফ গড, মাদার গড সবসময় প্রাধান্য পেয়ে গেছেন, এমন প্রাধান্য পেয়ে গেলেন শিব ঠাকুরের গায়ের উপরে তিনি দাঁড়িয়ে আছেন, এমনও প্রাধান্য পেয়ে গেলেন। মাদার গড হ্যাজ দ্য ডোমিনেটিং অথরিটি, ওয়াজ গিভেন দ্য ডোমিনেটিং অথরিটি অ্যান্ড পাওয়ার, মাদার গড ইজ আ ফেমিনাইন ফর্ম অফ গড। সুতরাং ওই তত্ত্বটি ভুল তত্ত্ব, পৃথিবীর আর কোনো কালচারে, আর কোথাও কোনো কালচারে, আর কোথাও কোনো ট্রেডিশনের মধ্যে এই প্রমিনেন্স অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ লেডিস কোথাও নেই। দ্বিতীয় ফ্যাটালিজম যেটি বলা হচ্ছে, আমাদের সভ্যতার আদি সময় থেকে বেদ প্রকাশের আগে যে পরাশর যখন কর্মতত্ত্ব লিখলেন, কর্মতত্ত্ব তিনি একটু ওই মাছ ধরার তার পেশা, যে মানুষটা মাছ ধরা পেশা, যে মানুষটা নদীর উপরে থাকে মাছ ধরে, মাছ ধরার পেশা, তার কাছ থেকেই এসেছে কর্মতত্ত্ব, এবং সেই কর্মতত্ত্বই ভগবান শ্রীকৃষ্ণ আবার ইলাবোরেটলি বলেছেন, যতটা ইলাবোরেট বলেছেন সবটাই ওখানে আছে। কর্মতত্ত্বে কী আছে না, কর্ম তুমি কর্ম করতে হবে বলছেন, বারবার কর্ম করতে হবে এবং শেষে গিয়েও কর্ম করতে হবে, কর্ম ত্যাগ সাধনের জন্য উপযুক্ত তা নয়, কর্মের মধ্যে থেকে সাধন সেটি হচ্ছে উপযুক্ততম। কেন না, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে 18টা অধ্যায়ের মধ্য দিয়ে তাকে পাস করালেন, তার বিষাদ হলো সেটাও একটা যোগ, তারপরে তার মধ্যে আত্মতত্ত্ব দিলেন সাংখ্য যোগে, সবগুলোই যোগ, এই যোগ হতে হতে সন্ন্যাস যোগ, পুরুষোত্তম যোগ, তার মধ্যে জ্ঞানযোগ, রাজযোগ, কত কিছু যোগ, তার মধ্যে শ্রদ্ধাত্রয় ইত্যাদি যোগ, তার মধ্যে একটা দর্শন হয়ে গেল বিশ্বরূপ, এসব হয়ে 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 লাস্টে যখন তিনি আসলেন, লাস্টে এসে কোথায় এন্ড করছে ভগবদ্গীতা, ভগবদ্গীতা যেখানে এন্ড করছে সেখানে অর্জুনকে উনি বনে পাঠাচ্ছেন না, অর্জুনকে বলছেন না যে তুমি বনে চলে যাও, আর অর্জুনের থেকে বেশি বড় ভক্তির অধিকারী অনেকে আমরা অনেকভাবে বলে থাকি, কিন্তু বস্তুতভাবে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন অর্জুন হলো শ্রেষ্ঠ, নরশ্রেষ্ঠ এবং ভক্ত শ্রেষ্ঠ অর্জুন। কেন সে কী করল না, সে সমস্ত কিছুর পর সে কর্মের মধ্যে ফিরে গেল, শুধু তফাৎটা কি না, সে যে কর্মের মধ্যে গেল সেই কর্মটা হচ্ছে ডেস্টাইন্ড ওয়ার্ক অফ গড, ভগবানের কর্ম। সে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় ওকে এত সমস্ত তত্ত্ব কেন বললেন, উদ্দেশ্য হচ্ছে অর্জুন যাতে তার নিজের কাজটা নিজে এবার টেক আপ করে, করে নিজের মতো করে করে, ভগবানের ইচ্ছা পূরণ করে। নিজের কী কাজ না, তাকে এত বড় যোদ্ধা, শ্রেষ্ঠ যোদ্ধা হিসাবে ভগবান তাকে তৈরি করেছেন, তাকে সমস্ত দেবতাগণের আশীর্বাদ কৃপা তার মধ্যে চলে এসেছে, সে একটা অসীম শক্তির অধিকারী, সে ইচ্ছা করলে মহাভারতের যুদ্ধ প্রথম দিন এক ঘন্টাও লাগতো না, সবাইকে সে ইচ্ছা করলে ধ্বংসই করে দিতে পারতো, নো রেজিস্ট্যান্স কুড হ্যাভ বিন এ রেজিস্ট্যান্স, তাকে তার মুখে তখন কোনো রেজিস্ট্যান্স আসতো না যদি সে তার দিব্য শক্তি, দিব্য অস্ত্রগুলোকে একসাথে প্রয়োগ করে দিত। অর্জুনের কাছে যা দিব্য অস্ত্রের সম্ভার ছিল, মহাভারতের যুদ্ধে অন্য সমস্ত যোদ্ধা যারা বৃহৎ বৃহৎ মহারথি তাদের যোগ করলেও তার কাছে কিছু না, এমন তার কাছে সম্ভার ছিল। কিন্তু অর্জুন প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে নিজে যে ট্র্যাডিশনাল ওয়ার নিজে শিখেছেন সেইটির দিকে দ্বারাই তিনি ভগবানের এই সেবাটি করবেন। কিন্তু তিনি করলেন, তিনি এই যে বললেন করিষ্যে বচনং তব, বললেন আমার নষ্ট মোহ, আমার নষ্ট মোহ হয়েছে, আমার মোহ নষ্ট হয়ে গেছে। কি মোহ না, আমার এই জগতের অন্য অন্য প্রসঙ্গগুলির প্রতি আবিলতা ছিল, মোহ নষ্ট হয়েছে, তাই আমি এবার কর্মের পথে ফিরে আসবে, আমি এখন তোমার কথা শুনে কর্ম করব। তাহলে কেউ কেউ যে লিখলেন ফ্যাটালিজম ইন ইন্ডিয়া, আমেরিকাতে বা ইউরোপে পপুলারিটি পাওয়ার জন্য, এবং অক্সফোর্ডে কয়েকজন গিয়ে ইতিহাস এবং ফিলসফির গবেষণা করে তাহলে নাম কিনবার জন্য এসব করলেন, এগুলো বিভ্রান্ত কারণ। এখানে ফ্যাটালিজম না, কর্মের দিকে জোর দেওয়া আছে, কিন্তু কর্মের একটা বিশেষত্ব বলা আছে। কী বিশেষত্ব? না অর্জুন কোন কর্মকে সে আন্ডারটেক করলো, না ভগবানের কর্ম, ভগবানের কাছ থেকে সে যে ডেস্টাইন্ড ওয়ার্কটা পেয়েছে, সে যে ভগবত কর্মটা পেয়েছে, সেই কর্মের উপরে সে এবার জোর দিল। অর্থাৎ তার যে কর্মের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটা সেই ভগবানের কাছ থেকে প্রাপ্ত হচ্ছে। আর কি না কর্মের, উনি বললেন যে এই কর্মটি তোমার, তুমি এই কর্ম করে কী ফলাফল হবে অত ভাবতে যেও না, ফলাফল দেখে ভাবতে যেও না, তুমি কর্মের মধ্যে নিবিষ্ট করো। অর্থাৎ এটা ফ্যাটালিজম না, আমাদের যে বৈদিক সিভিলাইজেশন এটা ফ্যাটালিজমের উপর দাঁড়িয়ে নেই, এটা দাঁড়িয়ে আছে বিস্তৃত কর্ম কিন্তু শুদ্ধ কর্মের উপরে। শুদ্ধ কর্মটা কিসের উপরে? যখন এই যে মঞ্জুরি সেবার কথা বলা হচ্ছে, সেবাটা তো একটা কর্ম, এই যে সেবা কর্ম, সুযোগ হলে একদিন এই দুটি এর মধ্যে একটা অদ্ভুত একটি সূত্র আছে, খুবই সুন্দর একটি সূত্র আছে, সেই সূত্র একদিন বর্ণনা করা যেতে পারবে ভবিষ্যতে। তাই এই সেবাটি কীরকম সেবা? না সেবাটি হলো অন্তরে অন্তরে সেবা, ভগবানের সেবা। তার কাছে ফুল বেলপাতা বা ওই আপেল নাশপাতি বা ওই অনেক কিছু সব দামি দামি এইসব কিছু, ওইসব সেবার কিছু ভ্যালু নেই ভগবানের কাছে, কোনো মূল্য ওগুলোর নেই। আছে কি না অন্তরের বিশুদ্ধ ভক্তি, বিশুদ্ধ শ্রদ্ধা আর বিশুদ্ধ ভালোবাসা। এইটি যখন এসে গেল তখন আমরা ভগবানকে একেবারেই তার সেবার একেবারেই শ্রেষ্ঠ উপযুক্ত, একেবারেই রাইট কাইন্ড অফ সার্ভিস টু গড, সেখানে আমরা পৌঁছলাম। তখন তখন কি হলো না, তিনি যে এই এখানেও আছেন, তিনি যে ওখানেও আছেন, তিনি যে সর্বত্র আছেন, তার সেই সর্বত্র থাকাটা তখন আমরা জানতে পারলাম। সর্বত্র থাকার এই যে তাকে আমরা সর্বত্র তাকে যে আমরা গ্রহণ করব, সেই গ্রহণ করব কিভাবে? না ভাগবত সেখানে বললেন, আত্মা রামশ্চ মুনয়ে নিগ্রন্থে আহা অপরূপ উপক্রমে কুর্বন্ত্যহ অহেতুকিং ভক্তিমিত্থম ইহ অনাত্মহরিহি অহেতুকিং ভক্তি। ভক্তি কিসের? হেতু সম্পর্কিত ভক্তি নয়। হেতু কি? না কারণ, কজ, রিজন। ভক্তি কেন? না এই কারণে ভক্তি, ভক্তি একটা কারণ আছে, সেই কারণের জন্য ভক্তি করা হলো ভগবানকে, ভক্তি। তারপর অনেকদিন পরে হয়তো ভাবলেন যে হে ভগবান তোমাকে এত ভক্তি করলাম, পুজো করলাম, তুমি কিছু করে দিলে না, তো তার ভক্তি চলে গেল। তার ভক্তি যদি বাহ্য বিষয়ের উপরে নির্ভরশীল হয়ে যায় সেই ভক্তি ভ্যালুলেস। ভক্তি কখন? না যখন সে আর কোনো কিছু দেখে মাত্রা না রেখে ভগবানকেই একমাত্র সে দৃষ্টিতে রাখবে, ভালোবাসায় রাখবে, ভক্তিতে রাখবে, শ্রদ্ধায় রাখবে, একেবারেই বিশুদ্ধ অন্তঃকরণে হৃদয়ে ভগবানকে বরণ করতে পারবে, তখন তার মধ্যে ভক্তি জাগ্রত হয়েছে। এই যে ভক্তি তার মধ্যে জাগ্রত হয়েছে, এই ভক্তি ভগবান বলছেন, এই ভক্তি কি না, এই ভক্তি হচ্ছে হরি লাভ। এই ভক্তি যার মধ্যে লাভ হয়েছে সে হরি লাভ করেছে। ভক্তি লাভ আর হরি লাভ একই হয়ে গেল তখন তার এই ভক্তি লাভ আর হরিলাভ একই হয়ে গেল। তাই তখন কি হলো? না তখন তার এই যে পঞ্চক, সে আনন্দ পঞ্চকে প্রবেশ করল। আনন্দ পঞ্চকী না সচ্চিদানন্দ পরব্রহ্ম সনাতন তিনি মাঝে হৃদয়ে অবস্থান করে আছেন, এই আনন্দের জগতে সে প্রবেশ করল। আনন্দের জগতে সে প্রবেশ করলে সে কী বুঝবে না, সে ক্রমে 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 তার মধ্যে বলছেন সেই অমৃত সুধা সে যেন তার মধ্যে খরিত হচ্ছে, অর্থাৎ তার মধ্যে যেন সেই অমৃত রস যেন সে আস্বাদন করছে, তার মধ্যে সেই অমৃত রস যেন খরিত হচ্ছে, সেই সুধাময় হয়ে গিয়েছে অন্তরটি, তার ভেতরে তখন ভগবান যেন এমনভাবে বিরাজ করে আছেন নাছোড়বান্দা, গড় তখন ভগবান ছাড়ছেন না, ও ভক্ত ছাড়তে চাইলেও ভগবান আর ছাড়ছেন না, তিনি যে কোনোভাবে যেন তেনভাবে যেন সেই ভক্তকে আবৃত করে রাখতে চাইছেন, যেন সংযুক্ত হয়ে থাকতে চাইছেন। বলছেন তখন অর্জুন যেমন অর্জুনের বিষাদ হলো, ভগবান শ্রীকৃষ্ণ চলে যেতে পারতেন, ভগবান শ্রীকৃষ্ণ ওকে পরিত্যাগ করতে পারতেন, ভগবান শ্রীকৃষ্ণ ওর প্রতি ক্ষুব্ধ হতে পারতেন, তিনি ওর প্রতি তার একটা বৈরাগ্য জমতে পারত, তিনি সেগুলো করেননি। কারণ কি না, তিনি জানেন এ আদতেই হচ্ছে এক বিশুদ্ধ পরম বিশুদ্ধ নিবেদিত এক ভক্ত, সে এখন বিষাদগ্রস্ত হয়েছে, তার মধ্যে এখন বাইরের চেতনাগুলো এসে বাসা বেঁধে নিয়েছে, এখন সে এই অভিমান এই সেই এখন অবসাদ এখন তার মধ্যে ফ্রাস্ট্রেশন এগুলো তার মধ্যে এসেছে, এগুলো চলে যাবে। তাই ভগবান তাকে গীতা শ্রবণ করালেন, ভাগবত গীতার তার মধ্যে ভগবান ভাগবত গীতাকে তাকে তাকে শ্রবণ করালেন। বলছেন প্রবিষ্টি আহা কর্ণরন্ধ্রে স্নানাং ভাব সবরূহ ধুনোতি শর্মলাং কৃষ্ণ শরীলস্য যথা শরৎ। শরৎকালে যেমন জল বিশুদ্ধ হয়ে থাকে, নির্মল হয়ে থাকে, বিশুদ্ধ নির্মল জলে যখন শরতে প্রতিবিম্ব দেখা যায়, ওর মধ্যে ময়লা থাকে না, তখন মনটা ওরকম নির্মল হয়ে যায়। আর যখন মনটা ওরকম নির্মল হয়ে যায়, অন্তর্জগৎ ওরকম নির্মল হয়ে যায়, তখন সে ভগবানের ছবি দেখে, ভগবানের প্রতিবিম্ব দেখে, ভগবানকে অন্তরে ধারণ করে আছে সে দেখতে পায়, বুঝতে পায়, জানতে পায়, অনুভব করতে পারে, ভগবানের সেই অমৃত সুধা স্পর্শ সে অন্তরে অন্তরে পেতে থাকে, সেটিই তার তখন ব্রহ্মতত্ত্বের অন্তিম অন্তিম অবস্থা প্রাপ্তি। তখন সে ওই পঞ্চদশীকে পঞ্চদশী তার আর ওই পাঁচটি বিভিন্ন প্রকরণে তাকে আর যেতে হবে না, তাকে তখন একটি প্রকরণেই সে তখন ভগবানের সান্নিধ্য পেতে থাকবে, ভগবানকেই পেতে থাকবে, ব্রহ্ম স্বয়ং তত্ত্বরূপ হয়ে তার অন্তরে বিরাজ করবেন। তখন ব্রহ্ম তিনি স্বয়ং তত্ত্বরূপ হয়ে সেখানে বিরাজ করবেন, সেখানে তিনি অবস্থান করবেন, সেই তত্ত্বরূপ তাকে আমরা আবাহন করি, স্মরণ করি, মনন করি, ধ্যান করি, ভালোবেসে তাকে বরণ করি, আমরা তাকে ভালোবেসে আহ্বান করি, আমরা হৃদয়ে মাঝে তাকে ভালোবেসে আবেষ্টন করি। হে প্রভু সচ্চিদানন্দ পরব্রহ্ম সনাতন, যিনি চাইছেন তার কাছে তুমি তেমন করে ধরা দাও হে প্রভু। আমরা এখন চ্যান্টিং করব, সবাই একটু পার্টিসিপেট করুন। ওং বাগ্মি মনসি প্রতিষ্ঠিতা মনোমি বাচি প্রতিষ্ঠিতা আবিহি আবিহি মেধি আবিহি আবিহি মেধি vedasya ma anistaha shrutang me ma prahasiha
vedasya me
Aninoditino huratran sangadami. Ritang Bodhiswami, Satyang Bodhiswami. Tad maam abhatu, tad bhaktaram abhatu.
Tad maam abhatu,
abhatu maam abhatu bhaktaram abhatu bhaktaram. Shanti Shanti Shanti
Om Shanti Shanti
Om Apayantu Mama Angani Bak Prana Chokshu
Om
Shrotramatah balam indiyani cha sarvani Sarvam brahma upanishadam Brahmani rakuriyat mama Brahmani rakaro
ma om Brahmani
rakaro anirakarnamastu anirakarnamyastu Dharmaste mohi santo te mohi santo
Dharmaste
Om shanti shanti shanti
Om
Purnamadaha Purnamidang Purnat Purnam Udachyate Purnasya Purnamadaya Purnameva Avashishvate Om Shanti Shanti Shanti
Om
Sahano avatu, sahano vunaktu. Saho viryam karavavahai. Tejasi no aditamastu ma vidvishabahoi.
Tejasi no aditamastu ma vidvishabahoi.
ॐ शांति शांति शांति
ॐ
शांग नो मित्रः शांग बरुनः शांग नो भवति अर्यो महा शांग नो इन्द्रः बृहस्पतिः शांग नो विष्णु रुक्रमः नमो ब्रह्मणे नमः ते वायु
नमो ब्रह्मणे
तमेव प्रत्यक्षं ब्रह्मसि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तद् मामवतु तद्भक्ताणामवतु अवतु माम् अवतु भक्ताणाम्
अवतु माम्
शांति 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 ओम भद्रं कर्णे भीष्म देवा
ओम
भद्रं पश्येमाक्षवीयजोत्रा
भद्रं पश्येमाक्षवीयजोत्रा
स्थिरैरङ्गै दुष्टवान् शतनुभिः दशेम देवहितं यतायु ॐ शांति 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 আমরা এখন সবাই একটু ধ্যান করব সবাই আমরা দু মিনিট ধ্যান করব নাও টু মিনিটস মেডিটেশন ফর অল অফ আস দু মিনিট ধ্যান जय मां जय मां जय मां हमरा जे खने कंप्लीट करछी हमरा आबार आगामी रविवार बिकेल 5:30 हमरा मिलित होबो सबाई भालो थाकबेन आगामी रविवार हमरा कोलकाता थेके करा होबे आगामी रविवार आबार हमरा मिलित होबो सबाई भालो थाकुन सबार कुशल प्रार्थना करी ভালো থাকবেন সবাই কি খাওয়া